الحمد لله وكفى
وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلباء اللہ رب العزت بہت بڑا احسان و مہربانی এই পুরফিতান জমানার মধ্যে আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে গিনি কিছু কথা শোনার জন্য নামাজ পড়ার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছে, এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই দোস্ত, একটা বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ধ্যানের সাথে শুনবেন এবং অত্যন্ত জরুরি, আমি বিভিন্ন জায়গায় আলোচনা করি তো এই সম্পূর্ণ বিষয়, এগুলো জানার জন্য মানুষ মহব্বত করে ডাকে। আপনারা জানেন প্রতিদিন বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমার মহল্লা এটা, আমার পূর্বপুরুষেরা এখানে আমাকে পাঠাইছিলেন, এখানে আসি ইনশাআল্লাহ, থাকার ইচ্ছা আছে, বাকি তো আল্লাহ পাঠিয়েছেন, আমার ইচ্ছা আছে। আমার পূর্বপুরুষেরা বলছেন যে এখান থেকে বাংলাদেশের সব মানুষ বিষয়টাকে শিখছে, কিন্তু এখানের মানুষ শিখে নাই। তার জমানে আমি বারবার শুনছি এবং তার বহিঃপ্রকাশ মাঝে মধ্যেই হয়, এজন্য মহল্লার যারা আছেন একটু লক্ষ্য করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। সে কথাটা হল যে আমরা এখানে ছিলাম না, এখানে থাকব না, আর এর ভিতরে কোনো সন্দেহ কারো করার নাই। এখানে যে মানুষগুলো আছে 100 বছর আগে কেউ ছিল না, আবার দেখা যাবে 100 বছর পরে এখানে যারা উপস্থিত আছে কেউ থাকবে না, ছিল না থাকবেও না। ছিল কোথায়? ঊর্ধ্ব জগতে। যাবে কোথায়? বাহ্যিকভাবে কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে জান্নাতে। যাইতে ইচ্ছুক কোথায়? কবরে, কবর থেকে হাসরে, হাসর থেকে জান্নাতে। হাসরের পরে জায়গা দুইটা, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। আমরা জাহান্নামে যাইতে ইচ্ছুক কেউ? শেখ হাসিনা না কেউ? কেউ না, আমার মতো গরিব মানুষেরও না, তার মতো বড় মানুষও না। যদি মুসলমান হয়, যদি মুসলমান হয়, কোন মুসলমানই জাহান্নামে যাইতে ইচ্ছুক না, যাইতে চায় কোথায়? আর এই জান্নাতকে আল্লাহ তাআলা বানাইছেন মানুষের জন্য, জান্নাত বানাইছেন ফেরেশতারা জান্নাতে থাকবে মানুষের খেদমতের জন্য। তারা আমল করে জান্নাত পাবে না, তো জান্নাত যা বানাইছেন কার জন্য? আদাত্তু লি ইবাদিয়াস সালিহিন, আল্লাহ বলেন আমার বন্ধুদের জন্য আমি জান্নাত বানাইছি। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআন কারীমে বিধান আছে মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো হয়েছে, তার অর্থ হল জান্নাতটা আল্লাহ পাক বানাইছেন কার জন্য? আমাদের জন্য। কার জন্য? মানুষের জন্য। মানুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ, তবে শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ যদি জান্নাতে যায় তারপরেও জান্নাতের জায়গাটা এমন চিন্তা করার দরকার নাই ভরে যাবে না, ভরে যাবে না, ভরবে না, জান্নাতে খালি জায়গা থাকবে। সেই খালি জায়গাকে পূরণ করার জন্য আল্লাহ পাক নতুনভাবে ওই সময় একটা মখলুক বানাবেন, তাদেরকে নিয়ে জান্নাতের জায়গা পূর করবেন। কেন করবেন কি ইতিহাসের পরে বলবো আমি কখনো, তার অর্থ হল আমাকে আপনাকে টেনশন নেওয়ার কোনো দরকার নাই যে তাহলে সব মানুষ যদি জান্নাতে যায় তা আমি কি জায়গা পাবো শেষ দিকে, আবার শেষের দিকে না ফেলাই দেয়, এরকম কোনো চিন্তা করার দরকার নাই। সবাইকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। অর্থাৎ জান্নাতের আশা আমরা সকলেই করতে পারি ইনশাআল্লাহ, কোন সমস্যা, ভূমিহীন কেউ থাকবে না, সরকারিভাবে ঘরটার বানায় কেন দিতে হবে না, জমি দিবেন আল্লাহ ঘর বানাবো আমরা, জমি দিবেন ঘর বানাবো, কি মনে থাকবে, জমি দিবেন ঘর বানাবো, দামি জমি রে বাবা, কিন্তু ঘর বানানোর জিম্মাদারি জমিওয়ালার আল্লাহ দিয়ে দিচ্ছেন যে জমি তোমারে দিলাম তুমি এই জমিতে ঘর বানাবা, যে এই ধরনের মন চায়, আলিশান বানাইতে মনে চায় বানাও, স্বাভাবিক বানাইতে মনে চায় বানাও, ঘর বানাবা তুমি। এই ঘর বানানোর জন্য ম্যাটেরিয়াল তোমাকে ব্যবস্থা করতে হবে, এর জন্য তোমাকে আমি একটা সময় দিচ্ছি, এই সময়টার নাম দুনিয়ার সময়, এই সময়। এই জন্য যারা দুনিয়ার সময়টা পাবে না, কিন্তু মানুষ দুনিয়ার সময়টা কিন্তু মানুষ বলে দেবে বর্তমান মানুষ, মায়ের পেটে তো অনেক বাবু মরে যায় না, মরে না, দুনিয়ার সময় পাইছে কিন্তু সে কি, এর ঘর আবার আল্লাহ তালা দিবেন, সময় পায় নাই, কেমন ঘর দিবেন কোথায় দিবেন এটা আল্লাহ পাক জানেন। কিন্তু এখানে যারা আসবে, সময় যারা পাবে, সময় যারা, সময় পাওয়ার অর্থ হল সবালে হওয়া, প্রচুর হওয়া, সময় পাওয়ার অর্থ কি সাবালেক হওয়া, সাবালেক হইয়া এই সময় যারা পাইল সেই সময়কে যারা ব্যবহার করে মাল মেটেরিয়াল পাঠাবে, কোথায় চাকরি করে জাপানে, টাকা পাঠায় বাংলাদেশে, তো যারা এই দুনিয়ার হায়াতের মধ্যে মাল মেটেরিয়াল পাঠাবে কোথায়, জান্নাতে ঘর বানানোর জন্য, তো ওখানে স্বেচ্ছাসেবক আল্লাহ বানায় রাখছেন, স্বেচ্ছা আল্লাহ কি করছেন, তাদের নাম হল ফেরেশতা, তাদের নাম কি, এখান থেকে মেটেরিয়াল যাবে আল্লাহ রাব্বুল ইজ্জত, ওখানে তার ওই যে স্বেচ্ছাসেবক ফেরেশতারা দাঁড়া দাঁড় দাঁড়া দাঁড়া তারা ঘর বানানো শুরু করে দেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের রাসূলুল্লাহর সাথে মেরাজের রাতে দেখা হওয়ার পরে বলছে, বাবা বেটা তুমি তোমার উম্মতকে বলে দিও, ইন্নাহু লাকিআন, একেবারে খালি জায়গা, চাটিয়াল ময়দান, তারা তো কি ঘর বাড়ি বিল্ডিং বুল্ডিং কিছুই নাই, এই ঘর নির্মাণ করার কাজ হল তোমার উম্মতের, আর নির্মাণ করবে তো ফেরেশতারা, মাল মেটেরিয়াল পাঠাবে তোমার উম্মতরা, কোথা থেকে পাঠাবে, দুনিয়া থেকে, যে মাল মেটেরিয়াল পাঠাবে এখানে শেষ আসবে ফেরেশতারা তার জন্য ঘর নির্মাণ করবে, আর যারা পাঠাবে না তার ঘর নির্মাণ, তো ওখানে তো ঘর ছাড়া কেউ থাকবে না রে বাবা। আর এখানে সরকার নিজেই নির্মাণ করে রাখছে, সরকার নিজেই করে রাখছে, নির্মাণ করে রাখছে, সে কোথায়? জাহান্নামে, জেলখানায়। জেলখানায় যে সমস্ত ওগুলা, ওগুলো কি সমস্ত কয়েদিরা নির্মাণ করছে? কে নির্মাণ করে? এইখান থেকে জেলখানা ওইখানে ট্রান্সফার করার আগেই কি করছে? বিল্ডিং বিল্ডিং সব বানায় রাখছে, বুঝেন নেই? ওইখানে বানায় রাখে আগেই, ওর মধ্যে ডুবে দেবে। কিন্তু এখানে যার যার বানানো মাল মেটেরিয়াল পাঠাইলে ফেরেশতায় বানাবে, তার ভিতর ঢুকবে। পার্থক্যটা বুঝছেন না? হ্যাঁ, না বুঝেন না? এখনো সবাই বুঝছেন তো? সময়কে কাজে লাগানোর দরকার না এই ঘুরে ঘুরে বেড়ানোর দরকার? কাজে লাগানোর দরকার। যত পাঠাবেন তত সুন্দর ঘর, যত পাঠাবেন। হাদিস শরীফের আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর কুরবানি, অনেক বড় কুরবানি, যার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে আল্লাহ থেকে চাই নিয়েছেন, আমি আপনাদেরকে শুনেছি। আজকে মানুষ ছিলেন, তার অর্থ যে ওনার ইসলাম গ্রহণ করার পরে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত কোন একটা সময় বেকার যায় নাই, কাজে লাগাইছেন। আর এর বরকতে জান্নাতের ভিতরে এত সুন্দর ঘর হয়েছে, আল্লাহ আকবার। মেরাজের রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতেও দেখছেন, তো ওই ঘরটার উপরে নজর পড়ে গেছে, দৃষ্টি পড়ে গেছে, দেখে আল্লাহ আকবার। রসুল বলেন যে আমি আমার লাইফে এত সুন্দর ঘর দেখি, আমার মন চাইলো আহা এ বাহির দিয়ে এত সুন্দর, তো ভিতরে কিনা কি আছে, একটু ভিতরে দাঁড়িয়ে দেখি। কিন্তু চিন্তা করলাম কাল ঘরে ঢুকতে তো আমিই শিখেছি, উম্মতকে অনুমতি নিতে হবে, তো কার ঘর না কার ঘর, অনুমতি ছাড়া তো ঢুকা ঠিক হবে না। ফেরেশতাকে জিজ্ঞেস করতে, ফেরেশতা এই ঘরটা কার? কি রাসূলুল্লাহ, ঘরটা আপনার উম্মত ওমরের। রসুল বলেন তো আমি তো থেমকে গেলাম, কারণ তুমি যে একজন গায়রাতমান মানুষ, গায়রাতমানদের অর্থ হল যে যে ব্যক্তির গায়রাত শব্দের অর্থ বাংলায় কি বলবো তাল্লা জানে, হ্যাঁ, আত্মমর্যাদা, আত্মমর্যাদা বলে যেতে পারে। ওনার অনেক বেশি ছিল, আমার আল্লাহ তালা বুঝে আসছে না? মানুষ বলে না হুসুন যা বাতা হয় না জাকাত আহি জাতি হে, আল্লাহ পাক কাউকে যখন, এটা মানুষের তবিয়াত, কাউকে সুন্দর বানাইছে তার ভেতরে একটু অভিমান টভিমান একটু থাকে, বুঝেন নেই? আর একজন অভিমান করে নাই কিছু, তো কি দেবে অভিমান করবে? তো হুসুন যা বাতা হয় না জাকাত আহি জাতি হে, তো আমার আল্লাহ তালা অনেক বড় মানুষ। আল্লাহ রসুল বলছেন লাউকানা বাদি নবীয়ে লাকানা আমার, এই নবুয়তের সিস্টেম যদি চালু থাকত আর আমি যাওয়ার পর একজন নবী মানে হইত না, সেই নবী কে হইত? অমর হইত। চিন্তা করেন কত বড় মানুষ। ওনার ব্যাপারে হাদিস শরীফে আসছে, এমনি উনি অনেক বড় গায়রাতমান, ওনাদের গায়রাতের বরকতেই তো সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে নামাজ হয়েছে রসুলের নেতৃত্বে। আরো কত কিছু, তার ভিতরে একটা ঘটনা আমি শুনে দিছি, কেমন গায়রাত ছিল না, কেমন গায়রাত ছিল। একবার আল্লাহ রসুলের নিকট একটা কাপড় আসছে হাদিয়া, তো তার ভিতরে লাল রং ছিল, আল্লাহ রসুল লাল রং পছন্দ করতেন না, মহিলাদের রং এটা, তা আল্লাহ রসুল ওই কাপড়টা ওমরকে দিছে। তখন সে বলছে ইয়ার রসুলাল্লাহ আনলো আপনার জন্য, দিলেন আপনি ওমরকে, কয় তুমি তো জানো যে আমি লাল রং পছন্দ করি, আর কান্না শুরু করে দিছে। ইয়ার রসুল্লাহ আপনি যেটা পছন্দ করেন না সেটাকে আমি পছন্দ করতে পারি, তার অর্থ আপনার পছন্দ
আমার পছন্দ, তো যেটা আপনি পছন্দ করেন সেটা আমাকে দিলেন। আরে তোমাকে দিছি মানে কি তুমি পরবা তা না, বরং যারা পছন্দ করে তাদেরকে দিয়ে দিবা। কারা? ঘরে মহিলারা, তাদেরকে দিয়ে দিবা। কথা বোঝা আসছে না? অর্থাৎ উনি এত বড় মানুষ হয়ে কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ যেটা আপনি পছন্দ করেন না সেটা আমি আমাকে দিলেন, এটা বুঝছেন? আজিব মানুষ ছিলেন। তখন আল্লাহ রাসূল বললেন যে আমি চিন্তা করলাম যে যার ঘর সে তো এখনো ঢুকে উদ্বোধন করেনি, এখন আমি যদি আগে ঢুকে পড়ি দেখার জন্য, তো ও যদি কিছু মনে করে থাক। জিব্রাইলকে বলেন যে আচ্ছা জিব্রাইল ভিতরে দেখার দরকার নেই, থাকতে দাও। কারণ এইটা রাসূল বলেন, কারণ এইটা। এরপরে দুনিয়া যখন আসতেন, আসার পর আরে ওমর আল্লাহ পাক রাজীব শান তোমার জন্য এত সুন্দর শানদার ঘর আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে নির্মাণ করছে, এত সুন্দর ঘর আমি কখনো দেখি নাই, আমার মন চাচ্ছিল আমি ঘরে ঢুকবো, কিন্তু তোমার গায়রাতের কথা মনে পড়া ঘরে ঢুকলাম। হে রাসূলুল্লাহ আলাইকা আলা, আমি আপনার উপরে গায়রাত করব, আপনি যদি ঢুকতেন তাহলে তো আমার তো সৌভাগ্য ছিল যে আমার ঘরে আমার যাওয়ার আগে আপনি আমার ঘরকে উদ্বোধন করে দিয়েছেন। কথা বুঝে আসছে না? আল্লাহ রসুলের কাজ আল্লাহ রসুল করছেন, ওমর ফারুকের কথা ওমর ফারুক বলছেন, কিন্তু ঘরটা নির্মাণ হয়েছে কার জন্য? কিসের কারণে? আমলের কারণে। বলা হয় যে এখানের যে আমরা আমল পাঠাই না, এই আমলটাই স্বর্ণের চান্দির রূপক ইট হয়, মেষ্ম জাফরানের মাঝখানে মাল হয়, এ অটোমেটিক হয়ে যায়। এই যে শোনেন নাই যে এই যে নামাজ হল কি নূর, অর্থাৎ নামাজ, এই যে আমরা নামাজ পড়ব, এই যে এখন নামাজ পড়বো না, এই নামাজের কি কোনো মনে করেন কি আছে? আপনি এরকম দেখাইতে পারেন যে এই যে নামাজ হুজুর, এই যে আমি নামাজ পড়ে আসলাম, এই যে আপনার হাতে দিলাম, দিতে পারবেন? আপনি কেউ দিতে পারবেন? কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা সুরত আছে না, কি বলেন? তো নামাজের সুরতটা কি? তো নামাজ যদি সুন্দর নামাজ হয়, এই নামাজ খটাখট ইট হইয়া, এই যে ফ্যাক্টরিতে দেখবেন এ পাশে দিচ্ছে আলু, ওই পাশে চিপস হয়ে বেড়ে যাচ্ছে, হয় না এরকম? হ্যাঁ, একখানে গ্যান্ডারি দিচ্ছে ট্রাক ঘুরে ঘুরে, আর এক পাশে বিভিন্ন ধরনের মিষ্টি হয়ে বেড়ে যাচ্ছে, এরকম ফ্যাক্টরি বিশ্বের ভিতরে আছে, আছে না? তো আমরা এখান থেকে নামাজের আমলটা দিচ্ছি। এখন এই নামাজটা যেই কোয়ালিটির নামাজ, ওই কোয়ালিটির ইট, ওই কোয়ালিটির ইট হইয়া, ইটের সাথে যা যা লাগবে মাল মেটেরিয়াল হইয়া ফেরেশতাদের হাতে চলে যাচ্ছে। ফেরেশতারা ওইটা নিয়ে কি নির্মাণ করছে? ঘর নির্মাণ করছে। তো তারা যে সেবা দিচ্ছেন, মাল মেটেরিয়াল পাঠাবে কে? আমি। জায়গা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহর দেয়া জায়গার উপরে আমার পাঠানো মাল মেটেরিয়াল দেয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বানানো স্বেচ্ছাসেবক ফেরেশতা তারা জান্নাতের মধ্যে আমার জন্য ঘর নির্মাণ করে। কথা বুঝছেন? হ্যাঁ, সময়কে বেকার কাটাইতে হবে চার দোকানে মারামারি ধরাধরি গণ্ডগোলের মধ্যে? বাবারে, কারে খতকন, কারে খতকন, কারে বেগা না হকন। আমাদের গহরটাক মাসার মোহতমেম ছিলেন হজরত মৌলানা আব্দুর আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড় আল্লাহ বড় মানুষ ছিলেন। তিনি বলতেন কারে খতকন, কারে খতকন, কারে বেগা না হকন। আরে নিজের কাজ করো মিয়া, নিজের কাজ করো, তোমার ঘর তোমাকে বানাইতে হবে, তোমার ঘর তোমাকে বানাইতে হবে, কাম করো, ঘর বানাও, যত সুন্দর বানাবা তত সুন্দর ঘর বানাবে। যে বিষয়ের উপর আজকে আলোচনা শুরু করলাম বিষয়টা আজকে শেষ হবে না, আরো সময় লাগবে। এজন্য আমাকে এক লোক বলছে যে হযরত ইসলামের ভিতরে তো সব সমাধান আছে,
যে বর্তমান বিশ্বের মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে যে ঝামেলা চলতেছে এর সমাধান কি আছে? তা বললাম যে এর সমাধান না থাকলে তো ইসলাম অসম্পূর্ণ হয়ে গেল না। ইসলাম তো একটু আল্লাহ তাআলা বলছেন আলিয়ামা আকমাল তুলাকুম দিনাকুম কমপ্লিট, তার অর্থ এমন কোন বিষয় না যা ইসলামের মধ্যে নাই। সেই জন্য এখন থেকে নিয়ে যে কয়েক মিনিট আছে আমি এই বিষয়ে একটু আলোচনা করব, লক্ষ্য করে শুনবেন, না বুঝে দৌড় দিয়ে না। মৌলিকভাবে বিধান হল আমার শব্দগুলো মুখস্থ রাখবেন, ঠিক আছে, মৌলিকভাবে মুখস্থ রাখবেন। একটা হল ফজল, একটা হল আদল, শব্দ কয়টা? একটার নাম আর একটার নাম আদল। আদল মানে ইনসাফ। এই ইনসাফের সাথে সম্পর্ক আল্লাহ রাসূলের একটা কথা, সেটা হল ফাতু কুল্লাযি হাক্কিন হাক্কা, যার অর্থ যার যে হক তার এটা দিয়ে দেব, যার যে তার এটা। তো যদি যার হক তারে যদি না দেওয়া হয় তো এটার নাম আদল না, এটার নাম জুলুম। আদলের বিপরীত শব্দের নাম কি? এই সময় মুখস্থ করতে হবে সবক। আদলের বিপরীত শব্দের নাম কি? আদল যে তারে আল্লাহ তাআলা ভালোবাসেন মোহাব্বত করেন এটাই শরীয়তের চাহিদা। আর জালেম যে তাকে আল্লাহও ভালোবাসেন না কেউ ভালোবাসেন না। ও জালেমিনা আদালাহুম আযাবান আলীমা, যারা জালেম তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আল্লাহ করছেন, আর যারা আদেল তাদেরকে আল্লাহ পাক আরশ পাকের ছায়ায় রাখবেন। তো বোঝা গেল কয়টা জিনিস, একটা হল আদল আর একটা হল ফজল। তো আদলের ব্যাপারে আল্লাহ রসুলের হুকুম, আল্লাহর হুকুম হল ফাতু কুল্লাযি হাক্কিন হাক্কা, যার যেই হক তারে সেটা দেও। এটা হলো কি? আদলের সাথে সম্পর্ক। কার সাথে? আদলের সাথে সম্পর্ক। যার যার হক অনুযায়ী যে বেতন প্রাপ্য সে বেতন দেব। এখন একটা লোক বেতনটা পাওয়া পাইছে কিন্তু সে কি করে? সেও ফজল দেয়। ফজল কে দেয়? সবাই চলে যায় ডিউটি করে, সে করে স্যার আপনারা বাসায় পৌঁছে দিয়ে আমি যাব, দরজা লাগায় সব কিছু করে, তার হিসাব কিতাব সাথে বসে, তারপরে তার ব্যাগ বুক লইয়া কোথায় যায়, এটা প্রত্যেক দিন তার ডিউটি সে করে। কিন্তু এইটা তার ডিউটি না এমনি করে, সেও ফজল করে, সে কি করে? আর ওই যে আটটা পর্যন্ত ডিউটি আদল, তার প্রাপ্য সে পেয়ে যায় 12,000 টাকা স্যালারি পেয়ে যায়। আর এই যে সময়টা দেয় এর জন্য কিন্তু স্যালারি ঠিক নাই, কখনো 10,000 টাকা কখনো 20,000 টাকা, একটু লাভ লাভ বেশি হয়েছে বাবা এলো 20,000 টাকা লয়ে যায়। বেতন কত পাইল? কত? এই 20,000-এর নাম ও যে কাজ দিছে ওটার নামও ফজল, আর ইডি যেটা দিল এটার নামও কি? মনে করেন বুঝলে ভালো ভালো বুঝবেন, ইয়াসিন শরীফ পড়লে কয়খান্তম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়? হ্যাঁ, 10 খতম, তাই না? তো যদি কোনো ব্যক্তি খতম দেয় কোরআন শরীফ, ইয়াসিন শরীফ সারা খতম হবে? হ্যাঁ। আচ্ছা, যদি কোনো ব্যক্তি কোরআন কাজে আমি কোরআন খতম দিয়েছি কিন্তু ইয়াসিন শরীফ পড়ে নাই, তাহলে কি খতম হবে? তাই খতমের ভিতরে তো ইয়াসিন শরীফও আছে, কিন্তু ইয়াসিন শরীফ পড়লে কয় খতমের সব? তার অর্থ কি? পেজটা মুছছেন, পেজ হল ইয়াসিন শরীফ পড়লে একটা হল এর আসল সব, যে বিকুল্লি লিকুল্লি হারফিন হাসানা, প্রত্যেকটা হরফে পড়া নাকি একটা নাকি ওল হাসানা তুমি আসে আমসালিহা, আর একটা নেকি হইলে 10টা নেকি হয়, তার অর্থ হল 10টা নেকি। এখন ইয়াসিন শরীফের ভিতরে যতগুলো অক্ষর আছে এই অক্ষর হিসেবে যেই সওয়াব, সেই সওয়াব তার প্রাপ্য সেটা তো সে পাইয়া যাবে আদল হিসেবে। কি হিসেবে? আদল হিসেবে পাওয়া যাবে।
কিন্তু ইয়াসিন শরীফ যদি পড়ে তাহলে এর একটা হল ফজলের সওয়াব। ফজল কোন নির্ধারিত থাকে না, যে ব্যক্তি প্রদান করে তার ইচ্ছার উপরে নির্ভর করে, এটা কোনো নির্ধারিত থাকে না। তো আল্লাহ তাআলা বলেন ইয়াসিন শরীফ যদি কোনো ব্যক্তি পড়ে তার আদলের সওয়াব তো সে পাবেই, কোরআন শরীফ খতম করলে আদলের সওয়াব তো পাবেই। ফজলের সওয়াব যেটা আমি দিব, দশবার কোরআন পড়লে যে সওয়াব সেই সওয়াব হবে। তো একটা হলো ফজল, একটা হলো আদল, বুঝতে পারছেন? আপনার ডিউটির দ্বারা বুঝতে পারছেন? যে যে ২০,০০০ টাকা দিল, ২০,০০০ টাকা আপনার স্যালারি, পরের মাসে বলবেন স্যার ওই গত মাসে ২০,০০০ টাকা দিলেন, এই মাসে তো দিলেন না, বলতে পারবেন? যদি বলেন কিন্তু বেটা ইন্টারন্যাশনাল ব্যাপক, ওই গত মাসে যেটা দিছি ওটা তোরে কি দিছি, এমনি দিছি, কি দিছি? তো এমনি যেটা দেয় এটার নাম ফজল, এটা এমনি পাওয়া যায়। কিছু কাজও করতে হয়, নিজের পক্ষ থেকে কিছু কাজ করতে হয় তাহলেই এমনি পাওয়া যায়, এমনি পায় না, কিছু কাজ করে পায়। কিন্তু যে কাজটা করে সেই কাজটা তার কি না, ডিউটি না। কাজটা যেরকম ডিউটি না, ওই পাওনা দেওয়ার স্যালারি না, কথা বুঝছেন? এমনের নাম কি ফজল। আর কাজটা ডিউটি, পাওনাটা স্যালারি, এমনটার নাম এখন ১২,০০০ টাকা বেতন ঠিক করছেন আপনারা, না রে ব্যবসা বাণিজ্য ভালো হয় না, এই বছর ১০,০০০ টাকা লো, যাই নাই আপনার ব্যবসা হইলে হয়েছে না হয়েছে তা আমার জানা কি, ১০,০০০ টাকা দিতে হবে, ১০,০০০ না দিলে কি হবে, গুণা হবে, কথা বুঝছেন? এটা কি হইল, বুঝছেন? এটা ফজল আর আদল সবাই বুঝছেন, নাহলে মশলা বুঝবেন না। কোরআন করেন রাষ্ট্র পরিচালনা করা, ঘর চল পরিচালনা করা, ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি পরিচালনা করা একই, বুঝলেন? তার পরিচালনার ইটা একটু বড়, একজন ঘরের পরিচালকের এরিয়েটার ছোট, এর ভিতরে যেরকম অধীনস্থ থাকে ওর ভিতরেও কি অধীনস্থ থাকে। এ আমরা সব জনগণ রাষ্ট্রপ্রধান যারা আছেন তাদের অধীনে, তারা আমাদের পরিচালক, আমরা তাদের অধীনে। এখন এই রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যে সমস্ত লোকজনের প্রয়োজন হবে, সেই প্রয়োজনের লোকগুলো সিলেক্ট করার জন্য, সিলেক্ট করার জন্য ওই বিষয়ের উপরে যেই ব্যক্তি যোগ্য তাকে সিলেক্ট করা, এটা প্রধান যিনি তার দায়িত্ব, তার জিম্মাদারি, এটা তার জন্য আদল, এটা তার জন্য কি আদল। আল্লাহ রাসূল বলেন যেই সময় তোমরা দেখবা যে অযোগ্য ব্যক্তিকে কোন জায়গায় বসাই দেওয়া হয়েছে, একজন কিচ্ছু জানে না, ওই যে দেখছেন না ওই দিন একটা ইন্টারভিউ আসছিল, এক খতিবের ইন্টারভিউ নিচ্ছে কমিটির লোকেরা, মানে কমিটির লোকেরা তো কিছুই জানে না, কি জানে, কোরআন হাদিস জানে, প্রশ্ন করছে এই প্রশ্ন ওই প্রশ্ন, তো তারপরে বলছে হুজুর সভাপতি সে বলছেন হুজুর আমি একটা প্রশ্ন করি, কি আপনি কি কিয়ামতের আলামত কি কি জানেন বলতে পারবেন? হ্যাঁ বলতে পারি। কি কি? কয়ে একটা হলে এই যে আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন, একটা আলামত কি আপনার আমার কি বলেন, যে ইন্টারভিউ নিবে সে জানলেওয়ালা হবে না জানলেওয়ালা হবে? তো যে ও কি জানে, এই জন্য আমরা যখন মসজিদের ইন্টারভিউ নিই ওলামাদেরকে ডাকি, তাই না? এটাই নিয়ম। আর কমিটির কথা আমরা হুজুর গোটা প্রকৃত আমরা জানি না, আমরা নিব ইন্টারভিউ। তা যেদিন থেকে ইন্টারভিউ ওই কমিটির লোকে নেওয়া শুরু করবে যে আলিফ নাম নিব পড়তে পারে না, ও হুজুরের কি ইন্টারভিউ বলেন? তা আল্লাহ রাসূল বলেন ইদা উসিতাল আমরু ইলা গায়রে আহলিহি যেই পদটার যেই ব্যক্তি যোগ্য, এমন ব্যক্তিকে পদটা না দিয়া এমন ব্যক্তিকে যদি সেখানে বসানো হয় যে অযোগ্য, আল্লাহ রাসূল বলেন ওই দিন থেকে কে আমাদের অপেক্ষা করবে, কিসের অপেক্ষা করো ভাই? কে বলছেন? ইদা উসিদাল আমরু ইলা গায়রে আহলিহি, জানে না, যোগ্যতা নাই, তারা বসায় দেওয়া হলো এমন এক চেয়ারে যেই চেয়ারের ব্যাপারে সে কিছুই জানেই না, বোঝেই না। তাহলে আল্লাহ রাসূল বলেন কিসের অপেক্ষা করো? হ্যাঁ, এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কথাটা কি বুঝে আসছে না? তো এখন আমি বলছি দুইটা কথা মনে রাখতে হবে, একটা হলো ফজল, একটা হলো আদল। আদলের একটা ঘটনা শুনি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ঘটনাটা বুঝে আসবে আপনাদের। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খাদেমকে নিয়ে যাচ্ছেন বাজারে, এর ভিতরে এক ভদ্র মহিলা তার ছোট ছোট বাচ্চা নিয়ে রোডের চৌরাস্তার ওখানে দাঁড়ায় রয়েছে। তো ওমরকে দেখেই হাতছে ভরছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেছেন। তখন ওই ভদ্র মহিলা বলছেন যে ওমর, এই বাচ্চারা বাসায় যে খাবে, খাইয়ে তাদের জান বাঁচাবে এরকম কোনো কিছু নাই, আর এদের পরিচয় শোনো, এর বাবা অমুক যুদ্ধে শহীদ হয়ে গেছে। অমুক যুদ্ধে কি হয়ে গেছে? শহীদ হয়ে গেছে। আমি তার বিধবা স্ত্রী, এ তার সন্তান। উনি বলছেন যে এখানেই থাকো, খবরদার এখান থেকে যাবা না, এখানে থাকো। সুদা বাইতুল মালে গেছেন, বাইতুল মালে যাইয়া তারপরে উনি দুইটা উট খাবার দাবার জিনিস দিয়ে ভরছেন, খাবার দাবার জিনিস দিয়ে ভরে তারপরে রশি ধরে হাঁটা শুরু করছেন। খাতায় বলছে হজরত আমার হাতে দেন আমি লয়ে যাই। তখন উনি বলছেন না রে, আমাকেই নিতে দাও, কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে না আমাকে জিজ্ঞাসা করবেন যে একজন শহীদের স্ত্রী, শহীদের আওলাদ না খাইয়ে রইল আর তুমি তার খবর নিলে না, এ জিজ্ঞাসা করবেন কাকে? আমাকে। এরপরে তাকে দিয়া ওই খাদেমকে বলে যে হে খাদেম শোনো, তুমি হয়তো মনে করতেছ তার জন্য বেশি হয়ে যাচ্ছে, বেশি না, আজকে আমি রাজত্ব করতেছি তাদের কোরবানির বরকতে। কাদের? ওই শহীদদের কোরবানির বরকতে আমি কি করতেছি? রাজত্ব করতেছি। আচ্ছা এটা বেশি হয় না? দিয়ে বলছে যে যাও ম্যাডাম, এইগুলো বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে থাকো, এগুলো খতম হওয়ার আগেই তোমার ঘরে আবার মাল পৌঁছে যাবে। কথা বুঝছেন? এটা কি স্যালারি পেয়েছে? এটার নাম কি? এটার নাম কি? ফজল। এটার নাম ফজল দিয়ে দিছে। জিনিস কয়টা হইল? একটার নাম আদল, একটার নাম ফজল। আদল যদি করতে হয় হক ওলাকে হক দিতে হবে, বুঝে আসছে না? দেখুন এই যে আমাদের দেশের যে বর্তমানে পরিস্থিতিটা, এখন এই দেশের জন্য কোরবানি আছে মুক্তিযোদ্ধাদের, কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধা না, যেখানে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট টাকায় বিক্রি হয় সেই মুক্তিযোদ্ধা না, সত্যিকারে যারা মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করছেন, শহীদ হয়ে গেছেন তার পরিবার, তার স্ত্রী, তার আওলাদ, যতদিন পর্যন্ত দেশ থাকবে, দেশের যারা দায়িত্বশীল থাকবে তাদের খেদমত করা এটা তাদের দায়িত্ব, তাদের দায়িত্ব, এটা ফজল, এটা এটা জাদায় দিকে। কিন্তু যখন আসবে চাকরির বিষয়, এই চাকরির বিষয়টা হল যোগ্যতার সাথে সম্পর্ক, চাকরির বিষয় হ্যাঁ কিসের সাথে সম্পর্ক? মাস্টারের ছেলে মাস্টার হবে না, উকিলের ছেলে উকিল হবে না, পীরের ছেলে পীর হবে না, ইমামের ছেলে ইমাম হবে না, এর জন্য কি লাগবে? ইমাম সাহেবের ছেলে কিচ্ছু জানে না, পীর সাহেবের ছেলে কিচ্ছু জানে না, কাবির সাহেব বানাবো এরকম, যেটা আমাদের দেশে চলতেছে, বুঝে আসছে না? সে কিছু জানুক চাই না জানুক, অমুকের ছেলে, আর ভাই অমুকের ছেলের সাথে কি হয়েছে, দেও তাকে দন্ত দিতে মনে চায় সরকারিভাবে, কেউ নিষেধ করবে না। কিন্তু যখন প্রশ্ন আসবে, ইন্টারভিউর প্রশ্ন আসবে যে এই পদ খালি, এর জন্য দশজন ব্যক্তিকে নেওয়া হবে, পরীক্ষা দিয়েছে 1000, একের থেকে নিয়ে দশজন পর্যন্ত নেওয়া, একের থেকে দশজন পর্যন্ত নেওয়া, এটা কি আদল? এটা আদল। এই আদলের যদি এদিক সেদিক করা হয় তার মতো দিন কঠিন সাজা তাদের হবে।
কিন্তু এখন কথা হলো যে যারা বাদ পড়ছে তাদের ভিতর কি আছে? মুক্তিযোদ্ধার সন্তান আছে, তার দেও হিসেব করছে কি? মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে যা দেওয়ার সরকারিভাবে দেও বাবা, কিন্তু ইন্টারভিউর মাধ্যমে যখন চাকরি হবে যোগ্য ব্যক্তিকে প্রদান করতে হবে, অযোগ্যকে দেওয়া যাবে না। অযোগ্যকে দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, অযোগ্যকে দিলে দেশ ধ্বংস হয়ে যাবে, যোগ্য ব্যক্তিকে দেওয়া, অযোগ্যকে দেওয়া যাবে না। তো কয়টা জিনিস হল, অতএব বর্তমানে বাচ্চাদের যে আন্দোলন হক আন্দোলন, তাদের হক তাদের পাওনা, আর যারা মুক্তিযোদ্ধা আছেন সরকার যাদের কথা বলতেছেন, সরকার এই জিনিসটার এখানে খেয়াল রাখতে হবে, সেটা হল যে যারা মুক্তিযোদ্ধা আছে বিভিন্ন প্রতিবন্ধী, এ তো বাপের জন্য জায়গা আছে। শরিয়াত কি এমন একটা ব্যাপক মাত্রা শরিয়াত, যদি একটা মানুষ তার সন্তান একটা প্রতিবন্ধী, চারটে ঠিক, একটা কি হাঁটতে পারে না বা বোবা বা কানে শোনে না, ওর জীবন যাপন করতে হবে না? আদল তো সবাই সমান দেয়া, তো সব সন্তানকে ডেকে বলবে বাবা এই যে তোমাদেরকে এক একটা ফ্ল্যাট দিলাম, আমার পাঁচটা ফ্ল্যাট তোমরা চার ভাই, চার ভাইকে চারটে ফ্ল্যাট দিয়ে দিলাম আদল, আর ওই যে একটা ফ্ল্যাট বাঁচলো যেটা আমি আছি, এটা মরার ফলে তোমরা কেউ কোনো দাবি করবে না, এই ফ্ল্যাটটা আমি ওই যে আমার প্রতিবন্ধী ছেলেটাকে দিয়ে গেলাম, এটা ফজল না আদল? আগের চারটে একটা পাইছে আদল, আর একটা পাইস বেশি পাইলে ওটা হল এই বুঝতেছেন কথা না, এটার নাম ফজল কিনা আমাদের সময় চালব, কথা কি বুঝছেন? অতএব যারা প্রতিবন্ধী আছে দেশের সরকারের যা দায়িত্ব, সে প্রতিবন্ধীরা কি মরে যাবে? তারা খাবে না? তারা খাবে, তাদের খাইতে হবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব, তার জন্য একটা কোটা থাকতেই পারে। যারা এই দেশের জন্য কোরবানি দিয়েছে তাদের জন্য একটা কোটা থাকতেই পারে, কিন্তু সেটা হল এমন তাদের ব্যবস্থা করতে হবে যেখানে অযোগ্য ব্যক্তি না ঢুকে যায় কোটা সিস্টেম করতে যায়, কোটা করতে যায় কিনা ঢুকে যায় অযোগ্য ব্যক্তি চেয়ারে বসে না যায়। যদি অযোগ্য ব্যক্তি চেয়ারে বসে যায় তাহলে আদলের খেলাফ হবে, জুলুম হবে, আর যেই দেশে জুলুম হয় সেই দেশ টেকে না, সেই দেশ ধ্বংস হয়ে যায়। কথা বুঝছেন? অতএব এই মুহূর্তে সরকারের প্রতি আমার কথা তো কেউ শুনবে না, সরকারের প্রতি অনুরোধ, আদলকে আদল রাখেন, ফজলকে ফজল রাখেন। যারা প্রতিবন্ধী আছে বা এই ধরনের দেশের জন্য কোরবানি দিছে, ওমর ফারুক যেরকম দিয়েছেন, আপনি তাদেরকে দেন, তাদের দেওয়ার জন্য একটা সিস্টেম বানান। কিন্তু যখন কথা আসবে আদলের, যে এই অমুকখানে দশটা সিট খালি, এই দশটা সিটের জন্য কি হবে? ইন্টারভিউ হবে। তো যোগ্য মানুষে ইন্টারভিউ দিবে, অযোগ্যটা দিবে না, চাই সে মুক্তিযোদ্ধার হোক আর মুক্তিযোদ্ধার বাপের হোক, অযোগ্য দিবে কারা? যারা যোগ্য, সে যোগ্যর ভিতর থেকে দশজন নিবে, সে ওই দশজন নিবে যে এক নম্বর থেকে কার ছেলে কার ছেলে না, কার ভাতিজা কার ভাতিজা না, কোন দেশের কোন দেশের না, এগুলো তারা দেখবে না। দশজন যোগ্যকে নিয়ে ওখানে বসায় দিবে, ওই সেক্টরটা সুন্দরভাবে চলবে। আর যদি অযোগ্যকে বসায় দেওয়া হয়, আল্লাহ রাসূল বলেন ফান্তাজিরিসা, ও আমার উম্মত তাহলে কেয়ামতের অপেক্ষা করো, তাড়াতাড়ি কেয়ামত আয় করবে। কথা কি বুঝছেন আপনারা সবাই? অর্থাৎ এখানে দৈনিক গ্রুপের বোঝা দরকার, একেবারে সরকারকে যে না সব আমাদেরকে দিতে হবে এটাও ভুল, আর সব লোক মিলে যারা মুক্তিযুদ্ধ করে গেছে তাদের নাতিপুতি কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের চাকরি পাবে, চাকরি কেন পাবে? তাদেরকে দেন, দেওয়া তো হচ্ছে। সত্যিকারে যারা মুক্তিযোদ্ধা করতে মাসে মাসে বেতন পাচ্ছে না? পাচ্ছে, মাসে মাসে বেতন পাচ্ছে, মানুষের তো আগে ঈদ দুটা ঈদ ছিল, এখন তাদের জন্য আর একটা ঈদ বানানো হয়েছে, সেটা কি বৈশাখ। তো কয়টা পায়? তিনটা ভাতা পায়, 30, 35, 40, 50, 1 লাখ পর্যন্ত ভাতা পায়। একটা গরিব মানুষ, রিক্সাওয়ালা মানুষ খাইতে পারে না, ঈদের দিন সিমাই কিনতে পারে না, তারা ভাতা পাচ্ছে, আলহামদুলিল্লাহ। দাও তুমি, নিষেধ না, আল্লাহ পাক তোমাকে তৌফিক দিলে, তুমি রাষ্ট্রপ্রধান, তোমাকে আল্লাহ তৌফিক দিলে দাও বাবা, কোনো নিষেধ না। কিন্তু এই যে এখানে যোগ্য মানুষকে বাদ দিয়া, অযোগ্যদেরকে বসাই দিয়া তুমি যে দেশ পরিচালনা করবা, এটা নাজায়েজ, এটা ঠিক না। যোগ্যদেরকে যোগ্যতার ভিত্তিতে তাদের যে পাওনা তাদেরকে দাও, দেশের কোরবানি যারা দিছে সেই কোরবানির কারণে দেশ প্রধান হিসেবে তাদেরকে যেটা পাওনা হকদার তাদেরকে সে হকদার। দোনোটাকে খেয়াল করে চলার নাম ইনসাফ, দোনোটাকে খেয়াল করে চলার নাম কি ইনসাফ। আর ইনসাফের সাথে যেই ব্যক্তি যেই রাষ্ট্রপ্রধান চলবে, আল্লাহ পাক তাকে হাশরের ময়দানে আরো সাক্ষাতের সায়া দান করবে। আমি দোয়া করি আমাদের যারা রাষ্ট্রপ্রধান আছেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য যারা আছেন, তাদেরকে আল্লাহ পাক ইনসাফের জীবন নসিব করেন, তাদেরকে আল্লাহ পাক আরো সাক্ষাতের সায়া নসিব হয় এবং হায়াত তাদেরকে আল্লাহ নসিব করেন। এবং পুরো দেশের ভিতরে যে গণ্ডগোল ফাঁসা যাই চলতেছে, আজকে কি দেখি হইতেছে আমরা কিছুই জানতে পারতেছি না, কারণ যারা জন্য নেট লাগে অথবা ওয়াইফাই লাগে সেগুলো সব কি করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। কে কে মরতেছে, কে কে মরতেছে না, আমাকে বলছে হজরত শাপলা চত্বরের মতো হবে, এক রাতে খালি করে ফেলবে। আমি কিন্তু বাবারে তা কিন্তু সম্ভব হবে না, এটা যদি মনে করে যায় শাপলা চত্বর, কারণ শাপলা চত্বরে যেগুলো আসছিল সবগুলো হলো যে গরিব মানুষের ছেলে, কারা শুধু না কারা। আর এখন যারা রোডে নামছে সবগুলো গরিব না, যাদের যাদেরকে নিয়ে এসে চলতেছে তাদেরও সন্তান আছে। অর্থাৎ এই মুহূর্তে যে শাপলা চত্বর বানিয়ে দিবে, এক রাইতে সব সে বাইরে ধরে গাড়ির ভিতরে ভরে নিয়ে যাবে, হ্যাঁ এমনটা পারবে না। যা করার একটা নিয়ম নীতি অনুযায়ী করতে হবে, আল্লাহ তাআলা সেই নিয়ম নীতি আমাদের রাষ্ট্রপ্রধান যারা তাদের বেড়ে বেড়ে দিয়ে দিক, দ্রুতই আমাদের দেশের ভিতরে আমরা আমান কায়েম হয়ে যাক, নিরাপত্তার ব্যবস্থা হয়ে যাক, আমরা সকলে সুখ শান্তিতে থাকতে পারি, এরকম ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। আল্লাহর নিকট আমি রাত্রের থেকেই দোয়া করছি, আপনারা আল্লাহর নিকটে খুব দোয়া করেন যে উভয় পক্ষকে আল্লাহ পাক বুঝ দিয়ে দেন এবং দেশের ভিতরে যেন শান্তির একটা যেরকম ছিল ওরকম আল্লাহ শান্তির ব্যবস্থা হয়ে যায়। সুবহানাল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الحوائج والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أفضل الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير أي مولاي باك أي محبوب باك اللهم مهربان كرامتك معاف করে দেন। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের দেশের উপরে আজাব আসছে মাওলা, আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ যারা প্রশাসন আছে তাদেরকেও মাফ করে দেন, আল্লাহ যারা দেশ পরিচালনা করছে তাদেরকেও মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের জওয়ান ছেলেরা, কবরবতী ছেলেরা, তারা আজকে ঘুম নাই রোডের ভিতরে থাকতেছে, আল্লাহ তাদের এক হকের কারণে আল্লাহ এই বিষয়টাকে সরকার প্রধানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দিয়ে দেন। এবং আল্লাহ যার যার হক আদায় করে দেশ পরিচালনা করতে পারে সরকারকে এরকম ভাবে আপনি তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেক ছেলে মায়ের কোল খালি করে চলে গেছে মাওলা, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ বুঝে করুক না বুঝে করুক, তারা তো মুসলমানের সন্তান মাওলা, আল্লাহ তাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ যে কোনো পার্টির হোক, যে কোনো গ্রুপের হোক, আমি তো একটাই জানি তারা মুসলমান। আল্লাহ মুসলমান এইভাবে আল্লাহ মুসলমানের হাতে মৃত্যুবরণ করতে পারে না। আল্লাহ মেহরবানি করে, আল্লাহ মেহরবানি করে, আল্লাহ মেহরবানি করে যারাই দুনিয়া থেকে চলে গেছে তাদের শাহাদাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যারা মারছে তাদেরকে তওবা নসিব করেন, তাদেরকে তওবা নসিব করেন, আল্লাহ তাদেরকে তওবা নসিব করেন। আল্লাহ আল্লাহর কারণে আপনি আমাদেরকে আর আজাব দিয়ে না মাওলা, আল্লাহ দ্রুতই সমস্যার সমাধান করে আমাদের দেশের ভিতরে আমার নিরাপত্তা কায়েম করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله